যুক্তরাষ্ট্রে বাংলা ভাষার চর্চায়, বাংলা সংস্কৃতির অনুশীলনে অনেক সংগঠন কাজ করছে। এদের মধ্যে নারীদের নেতৃত্বে বাংলা সংস্কৃতি চর্চা লক্ষ্য করবার মতো। এখন আমরা কথা বলছি বাংলা ভাষা সংস্কৃতি চর্চায় যুক্তরাষ্ট্রে কাজ করছেন এমন কয়েকজন সংগঠক, সেলিমা আশরাফ, সুবর্ণা খান এবং ফরিদে ইয়াসমিনের সাথে। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে বাংলাদেশের বাইরেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে এই বাংলা ভাষার প্রসারে কাজ করছেন অনেকেই। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলা ভাষার প্রসারে যারা কাজ করছেন, বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন নারীরা, যার মধ্য দিয়ে বাংলা ভাষার প্রসার এবং চর্চা চলছে। আজ আমরা কথা বলব এমনই তিনজন নারীর সাথে। আমার সাথে যুক্ত হয়েছেন নিউ ইয়র্ক থেকে সেলিমা আশরাফ, নিউ জার্সি থেকে সুবর্ণা আফরিন খান এবং নিউ ইয়র্কের ব্রঙ্কস থেকে ফরিদা ইয়াসমিন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ভয়েস অব আমেরিকার সাথে যুক্ত হওয়ার জন্য।
ধন্যবাদ।
তো প্রথমেই আমি যেতে চাই সেলিমা আশরাফ আপনার কাছে। এই যে আপনি একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস বিপা, বহুদিন ধরে নিউ ইয়র্কে অনেক পুরনো একটি সংগঠন, আমি যুক্তরাষ্ট্রেই বলবো, এবং আপনারা বাচ্চাদের নিয়ে কাজ করছেন, বাচ্চারা যাতে বাংলা ভাষা শেখে, আবৃত্তি শেখে, গান শেখে, বাংলা সংস্কৃতিটা চর্চা করে বাংলা ভাষার মধ্য দিয়ে, তো এ ধরনের কাজে কেন যুক্ত হলেন? আপনি তো অন্য যে কোনো কাজেও যুক্ত হতে পারতেন, তাই না?
আমার প্রথম কারণ হচ্ছে যে আমি মূলত একজন সঙ্গীত শিল্পী এবং বাংলা সাহিত্যের ছাত্রী, এবং বাংলা ভাষার প্রতি আমার প্রগাঢ় ভালোবাসা আছে। এবং আমি যখন এদেশে আসি তখন আমি আমার এই পুরো সংস্কৃতিকে আমি খুবই অবগত করতাম, কারণ আমি এসেছি অনেক আগে, 1977 সালে। তো তখন এখানে বাংলা কমিউনিটি এতটা বেড়ে উঠেনি, এখন যা দেখা যাচ্ছে, বিশেষ করে নিউ ইয়র্কে সবচেয়ে, আমার মনে হয় উত্তর আমেরিকাতে বা বিশ্বের বলা যায় সবচেয়ে বহুল অধ্যুষিত বাংলাদেশিদের শহর হচ্ছে নিউ ইয়র্ক। তো যখন আমি আমার ছেলে মেয়ে হলো, আমি এখানে কোনো বাংলা স্কুল খুঁজে পাইনি যেখানে তাদের বাংলা শেখাবো, ঘরে শেখালেও সেটা ঠিক স্কুলের পর্যায়ে শেখানো মনে হয় না আর কি, ওই পর্যায়ে আসে না। তো যে কারণে আমি এর আগেও অনেক কিছু করেছি বাংলা কালচারের প্রসারের জন্য, সেটা হচ্ছে আমি একটা বাংলা বেতারে জড়িত ছিলাম, আমি এবং আমার হাজবেন্ড প্রায় 13 বছর। তো 13 বছর পরে যখন এটা বন্ধ হয়ে গেল, তখন আমরা কিছু শিল্পী বাংলাদেশ সোসাইটির ছত্রছায়ায় আমরা যখন অনুষ্ঠান করছিলাম, তখনই মনে হলো যে আমাদের ছেলেমেয়েরা বা এদেশে আরো সমস্ত বাংলাদেশিদের ছেলেমেয়েদের জন্য কিছু একটা করা দরকার, যাতে আমাদের সংস্কৃতিকে তাদের কাছে আমরা নিয়ে যেতে পারি। এবং সেই চিন্তাধারা থেকেই আমি শুরু করলাম, আমার সঙ্গে অ্যানি ফেরদৌস এবং আরো অনেকে ছিলেন, তবে মূলত এখন আমি এবং অ্যানি ফেরদৌস প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিপায় আছি, এবং আমরা এই ধারা থেকে আমরা শুরু করলাম
এই এভাবেই আপনাদের শুরু করা। তো আমি এবার সেলিমা আশরাফ আপনার কাছ থেকে এবার আমরা যাচ্ছি নিউ জার্সিতে, সুবর্ণা আফরিন খান আপনার কাছে যাচ্ছি। আপনি নিজে একজন মলিকুলার বায়োলজিস্ট, জীববিজ্ঞান নিয়ে আপনার কাজ, কিন্তু সেই জায়গা থেকে আপনি বাচ্চাদের নিয়ে কাজ করছেন নিউ জার্সিতে, আপনার সংগঠন সৃষ্টি একাডেমি তার মধ্য দিয়ে। তো সেখানে এরকম একটি জায়গায় আপনি কাজ করছেন, অথচ আপনি বিজ্ঞান নিয়েও মূলত আপনার কাজ, তো কেন আপনি উদ্যোগী হচ্ছেন ওরকম একটি জায়গা থেকে সময় বের করে তারপরে বাচ্চাদের বাংলা শেখানো নিয়ে কাজ করতে?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন যে বিজ্ঞান এবং এই যে বাংলা ভাষা নিয়ে কাজ করা বা বাচ্চাদের নিয়ে কাজ করা, আসলে দুটোই কিন্তু ক্রিয়েটিভ, দু জায়গাতেই ক্রিয়েটিভিটিটা খুব বেশি প্রয়োজন। আমি ছোটবেলা থেকে নাচ শিখে এসেছি, নাচের চর্চা করে এসেছি, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে বরাবরই জড়িত ছিলাম, এবং আমি যখন এদেশে আসি তখন আমার বাবা আমাকে একটা কথা বলেছিলেন যে তুমি কিন্তু তোমার দেশের অ্যাম্বাসেডার, তুমি যা বলবে, যা করবে, যা মানুষকে দেখাবে, একটা ভিন্ন দেশে ভিন্ন সংস্কৃতি মানুষের কাছে যেটা তুলে ধরবে, সেটা তোমার দেশকে রিপ্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, তো এই শিক্ষাটা নিয়ে আমি এই জিনিসটা বুকে ধারণ করি আমি এদেশে প্রথমত। তারপরে যখন সেলিমা আপার মতোই আমার যখন সন্তান হলো, তখন আমার মনে হলো যে আচ্ছা, আমি তো করছি, আমি জানি, আমি আমার দেশকে, আমার কালচারকে, আমি ছোটবেলা থেকে বেড়ে উঠেছি ওটার মধ্যে, কিন্তু আমার সন্তান সেই সুযোগটা পাচ্ছে না আমি যেভাবে পেয়েছি, তো আমি কি করতে পারি? এবং আমার যেহেতু আমার একটা প্রফেশনাল লাইফটা একটু ডিফারেন্ট, তো আমার নাচের চর্চাটাকে রাখার জন্য আমার মনে হলো যে আমার বেস্ট অ্যাভিনিউ হবে যদি আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি একটা সংগঠন তৈরি করে একটু সাংগঠনিক ভাবে কোনো কাজ করি, তাহলে আমি আমার নিজের চর্চাটাকেও রাখতে পারবো, আমি আমার ক্রিয়েটিভিটিটাকে কন্টিনিউ করতে পারবো এই ক্ষেত্রে, এবং এট দ্য সেম টাইম আমি আমাদের নেক্সট জেনারেশনকে কিছু দেওয়ার চেষ্টা করতে পারবো।
সুবর্ণ আফরিন, আপনার কাছ থেকে আমরা আবার নিউ ইয়র্কে ফিরে যাচ্ছি, কিন্তু নিউ ইয়র্কের ব্রঙ্কসে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে সেখানে কিন্তু বাংলাদেশি অধ্যুষিত জনগোষ্ঠী মাত্র যেতে শুরু করেছে। তো ব্রঙ্কসের মতো একটি জায়গাতে ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস, এই সংগঠনটি আপনি পরিচালনা করছেন বেশ কবছর হলো আমরা জানি। সেখানে বাচ্চাদেরকে শেখাচ্ছেন, গান শেখাচ্ছেন, কবিতা আবৃত্তি হচ্ছে, নাচ হচ্ছে। তো এগুলো করতে যে আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, কতটুকু সহযোগিতা আপনি পাচ্ছেন?
তো শুরুটা তো কঠিন ছিল, কঠিন বলতে কোনো সহযোগিতা ছিল না সেই সময়তে। আমার যে ইচ্ছাটা সেটা বাংলাদেশ থেকে হয়নি। বাংলাদেশে আমি যে পরিবেশে বড় হয়েছি, কালচারাল কোনো পরিবেশে বড় হয়নি। আমি এমন একটা পরিবেশে বড় হয়েছি যেখানে কালচারের চর্চা করা হতো না আসলে। তো আমি যখন নিউ ইয়র্কে আসি, আমার পরিবার আসলে আমাকে উৎসাহ দেয় বাংলা চর্চা করবার, কারণ আমি সবসময় অন্তরে পোষণ করতাম যে বাংলাটাকে ধরে রাখার। তো আমার একটা ছোট মেয়ে ছিল তখন, আমি তাকে নিয়ে উদীচিতে যাতায়াত করতাম সেই সময়টাতে। তো আমার যখন একটি ছেলে হয়, আমার জন্য এই কাজটি অনেক কঠিন হয়ে পড়ে। আমি অতটা দূরত্ব সে ব্রঙ্কস থেকে প্রতি রবিবার উদীচিতে যাওয়া আমার পক্ষে সম্ভব হতো। তো সেই সময়টাতে আমি একটা সময় তো আমার মেয়ের নাচ শেখাটা বন্ধ হয়ে যায়, বাংলাটা আমি শেখাতে পারতাম না। তখন আমার সঙ্গে পরিচয় হয় অনুপ কুমার দাসের সঙ্গে। অনুপ কুমার দাস আসলে উনি না থাকলে হয়তো আমি বাফাটা ব্রঙ্কসে শুরু করতে পারতাম না, তার সহযোগিতাই আমি শুরু করেছি। আমার মেয়ে আসলে উৎসাহদাতা আমার এই স্কুলটা প্রতিষ্ঠা করার ব্যাপারে। কমিউনিটির ব্যাপার যদি বলেন, এটা ব্রঙ্কস, এটা কুইন্স এর মতো, যেমন সালিমাপা বললো সেখানে উনি বিভিন্ন কালচারাল সংগঠনের সাথে জড়িত ছিল, অনেক কালচারাল লোকজনের বসবাস সেখানে। ব্রঙ্কসই কিন্তু তা না, এমন একটা বৈরি আবহাওয়ার মধ্যে আমি শুরু করেছিলাম যেখানে কালচারাল কাজে আপনাকে সহযোগিতা করবে এরকম লোকের সংখ্যা খুব কম ছিল। বাট এখন আমি বলবো আল্লাহর রহমতে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সবার সহযোগিতা পাচ্ছি, সবার পজিটিভ যে সাপোর্টটা সেটা পাচ্ছি, আমার ভালো লাগছে কাজগুলো করতে।
জি, সেলিমা আশরাফ, আপনার কাছে যাচ্ছি। এই বিদেশের মাটিতে বসে দ্বিতীয় প্রজন্মকে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার তাগিদটা কেন জরুরি?
সত্যি কথা বলতে কি, যে আমরা সবাই তো জানি যে প্রতিটা আমেরিকাতে বা বিশ্বের সব জায়গাতে এখন ছড়িয়ে গেছে বিভিন্ন সংস্কৃতির লোকেরা, কিন্তু এখানে একটা জিনিস আমাদের সবসময় ধরে রাখতে হবে যে আমাদের শেকড়টা কোথায়। এই শেকড়, এই শেকড়ের সন্ধানে যাতে শেকড়টা তারা খুঁজে পায় এবং তাদের যাতে কখনো আইডেন্টিটি ক্রাইসিস যাতে না হয় সেই জন্য তাদের জানা দরকার। কারণ এখানে তারা বাংলাদেশি, এখানে তারা আমেরিকান হলেও তারা সবাই অনেক কি বেশিরভাগই বলবো 99% বলবো যে এখানে বর্ন এবং ব্রট আপ, যারা আমার স্কুলে আসে তারা সবাই বর্ন এবং ব্রট আপ এবং তারা আমেরিকান। কিন্তু তারা কোন আমেরিকান? তারা বাংলাদেশি আমেরিকান। যারা ইটালি থেকে এসছে তারা ইটালিয়ান আমেরিকান। প্রত্যেকেরই একটা শেকড় আছে, তাদের মা বাবার সূত্র ধরে হোক, তাদের মাতামহ পিতামহদের সূত্র ধরে হোক, তারা তাদের একটা শেকড় আছে। এই শেকড়ের সন্ধানটা খুব দরকার, কারণ আমি কোন কালচার থেকে এখানে এসেছি, আমার শেকড়টা কোথায়। আমি শেকড়বিহীন একটা মানুষের কোনো পরিচয় হতে পারে না। তো সেটাকে জানানোর তাগিদেই আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েদেরকে, এই প্রজন্মের ছেলেমেয়েদেরকে আমরা এই বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করাচ্ছি। এবং একটা কথা আমি সবসময় বলছি, আমি আনি ফেরদৌস এবং আমাদের আরেকজন সহকর্মী নীলুফার জাহান, আমরা সবসময় একই কথা বলছি, সেটা হচ্ছে যে শুধু নাচ গান শিখলে হবে না, তার সঙ্গে সঙ্গে ভাষাটা হচ্ছে একটা যোগসূত্র। এই ভাষা, অনেকে আসে এখানে গান শিখতে, আমার স্কুলে গান শিখতে আসে, নাচ শিখতে, বলে আমার মেয়ে বাংলা শিখতে চায় না। আমি বললাম তাহলে তো আমরা নেবই না, প্রথম কথা আমরা অ্যাডমিশনই নিচ্ছি না। আর দ্বিতীয় কথা, বাংলাটা শেখানোর জন্য আমরা যেটা করেছি, নাচ গানে যতটুকু বা আমাদের সামান্য আমরা নিয়ে থাকি সম্মানী, কিন্তু বাংলা বাধ্যতামূলক এবং বাংলা ফ্রি, বাংলায় কোনো পয়সা দিতে হবে না। তুমি নাচ শেখো, গান শেখো, তবলা শেখো, গিটার শেখো, যাই শেখো, কিন্তু বাংলাটা তোমাকে শিখতেই হবে, এইটাই কারণ। এবং কিছু কিছু আছে, যেমন আমার এখানে এখন অনেক টিনেজ ছেলেমেয়েরা অনেক আছে, হাই স্কুলে যাচ্ছে অনেকে, আবার ইনফ্যাক্ট চাকরি করে আবার শুরু করেছে তারা, কারণ তাদের ইন্টারেস্ট গ্রো করেছে বাংলা কালচারকে জানবার জন্য। তারা অনেকে বাংলা জানে না, কিন্তু তাদের জন্য আবার স্পেশাল যেমন 3 মাস বা 4 মাসের একটা ক্র্যাশ কোর্স করে তাদেরকে বাংলা শেখানোর ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা করছি। এই সিচুয়েশনটা আমরা ইদানিং ফিল করছি, আগে ছিল না। আগে ছেলেমেয়েরা ফিরে আসতো না, আমাদের এখান থেকে শত শত ছাত্রছাত্রী বেরিয়ে গেছে, 25 বছর ধরে সংগঠন চালাচ্ছি, এখানে শত শত ছাত্রছাত্রী বেরিয়ে গেছে, কিন্তু তারপরেও যারা ফিরে আসছে, আবার যারা এই সুযোগটা পায়নি তারা ফিরে আসছে শেখার জন্য, এবং তাদের জন্য আমরা এটা ওপেন করে দিয়েছি। আমি মনে করি অবশ্যই প্রত্যেকটা কমিউনিটির লোকদের তাদের নিজস্ব ভাষা জানা দরকার, বাংলা কমিউনিটির জন্য, বাংলা ছেলে মেয়েদের জন্য অবশ্যই তাদের বাংলা ভাষাটা জানা দরকার, খুবই দরকার।
হ্যাঁ, বহু ভাষা বহু সংস্কৃতির এই দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র, এবং এই যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে বিভিন্ন সংস্কৃতির সম্মিলনে।
এটাকে তো বলেই যে এটা হচ্ছে একটা মেল্টিং পট, এখানে এসে মেল্ট হয়ে গেছে, কিন্তু এটা সালাদ বলার মতো আবার নিজস্ব একটা আইডেন্টিটি নিয়ে, কিন্তু সালাদে যেমন একসঙ্গে টমেটো লেটুস ইত্যাদি একসঙ্গে মিশে যায় না, মেল্টিং হয় না, ইদানিং এই মেল্টিং পটের থটসটাকে চেঞ্জ করে সালাদ বল থট নিয়ে আসছে। কারণ সালাদ বল একই সঙ্গে মিক্স একই বলের মধ্যে সার্ভ করা হচ্ছে, কিন্তু প্রত্যেকে প্রত্যেকের আইডেন্টিটি নিয়ে কিন্তু আছে, এই একটা চিন্তাধারা কিন্তু।
সুবর্ণা ফিন খান, আপনি কিছু বলবেন?
আমি সেলিনা আপার সাথে একমত, এবং ওনার কথা সূত্র ধরেই আমি বলছি যে এখানে তো এই বিষয়টা তো অবশ্যই আছে, আইডেন্টিটিটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি যখন যেটা হয় যে অনেক সময় আমি দেখেছি অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যে আমাদের আইডেন্টিটিটা কি বাঙালি নাকি আমাদের আইডেন্টিটিটা হচ্ছে আমাদের ধর্মভিত্তিক, এই বিষয়টা সামনে চলে আসে। হ্যাঁ, এবং এটা বাংলাদেশেও প্রচুর হচ্ছে এখন, তো সেই জায়গাটাতে আমার মনে হয় সংস্কৃতির ভাষা শিক্ষার একটা বিশাল ভূমিকা আছে,
ভাষাকে কেন্দ্র করে।
হ্যাঁ, এই এই জিনিসটাকে, এই আইডেন্টিটিটাকে কেন্দ্র করে। আমি অ্যাট দ্য সেম টাইম আমি যেটা মনে করি এবং আমি যেটা দেখেছি অবজার্ভ করেছি সেটা হচ্ছে যে বাচ্চাদের পারফর্মিং আর্টস করার মাধ্যমে এবং এটাকে প্রেজেন্টেশনের মাধ্যমে ওদের একটা একটা রুটিনের মধ্যে আসে ওরা, তাই না? যে কোনো শিক্ষাটা একটা রুটিন, এই রুটিনটা ইম্পর্টেন্ট, এই রুটিনটা ওদের এটা একটা ক্রিয়েটিভ সেন্সটা ওদের ব্রেইনটাকে অনেক সচল রাখে, এবং অ্যাট দ্য সেম টাইম এই যে প্রেজেন্ট যখন করছে একটা স্টেজে উঠে এটা ওদের কনফিডেন্স বিল্ড আপ করে, ওদের টিম ওয়ার্ক বিল্ড আপ করে, প্যারেন্টসের ফিডব্যাক থেকে আমি বলছি।
ফরিদা ইয়াসমিন, আপনি ব্রঙ্কসের মতো যে জায়গাটিতে কাজ করছেন শিশুদেরকে নিয়ে, আমরা জানি যে অধিকাংশ বাবা মারাই দুজনেই কাজ করেন এবং সেটা করতেই হয় অর্থনৈতিক কারণে, তো এত কিছুর পরেও অভিভাবকদের কাছ থেকে আপনি কতটুকু সহযোগিতা পান?
অভিভাবকদের ব্যাপারটা হচ্ছে অনেক সময় বলা হলো যে আপনার বাচ্চাকে বাংলা শিখতে নিয়ে আসেন, নাচ শিখতে নিয়ে আসছে কারণ নাচ বাচ্চারা পছন্দ করে, কিন্তু যখনই বাংলার ব্যাপারটা আসে বলবে ও আমার বাচ্চা বাংলায় কথা বলতে পারে, হ্যাঁ ও আমার সময় নেই, এরকম একটা ব্যাপার অনীহা কাজ করে। আবার কিছু অভিভাবক আছে তারা যে চাচ্ছে না তারা কাজও করছে আমার সঙ্গে, অনেক অভিভাবক আছেন যারা আমার বাংলা ক্লাসটাতে সহযোগিতা করতেছেন, তো আমি পজিটিভ নেগেটিভ দুটো ফিডব্যাকই পাচ্ছি। অভিভাবকদের সহযোগিতা ছাড়া আসলে বাংলা ক্লাসটা পরিচালনা করা সম্ভব হতো না, তো আমি বলবো এখানে দুটোই আছে, অভিভাবকদের সহযোগিতাও আছে অনীহাও আছে, দুটো নিয়ে কাজ করতে হচ্ছে আমাকে।
এই ভাষার মাসে, এটা ফেব্রুয়ারি মাস, ভাষার মাস, এবং ভাষার আন্দোলন বাংলাদেশ থেকে শুরু হয়েছিল সেটা এখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে, বিশ্ব মাতৃভাষা দিবস পালিত হচ্ছে সারা বিশ্বে, তো আপনারা তিনজনই এই ভাষার প্রসারে প্রবাসে বসে কাজ করছেন, ভাষাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভাষার আলো সবার মধ্যে জ্বালাতে, শিশুদের মধ্যে ভাষা শেখার আগ্রহ তৈরি করতে। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ ভয়েস অব আমেরিকার পক্ষ থেকে।